প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আসুন ভালো ভালো নিয়ম সহকারে আমরা এই অনুষ্ঠান দেখার প্রস্তুতি নিই। নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি দুরুদ পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। মলায়ে কায়নাত মলা আলী মুশকিল কুশা আলিউল মুরতাজা করমাল্লাহু তাআলা ওয়াজহুল করিম ইরশাদ করেন, আল্লাহ আজ্জা ওয়াজাল জান্নাতে একটি বৃক্ষ সৃষ্টি করেছেন যার ফল আপেলের চেয়ে বড়, আনারের চেয়ে ছোট, অর্থাৎ ডালিমের চেয়ে ছোট, মাখনের চেয়ে নরম, মধুর চাইতেও বেশি মিষ্টি এবং মুস্কের চাইতেও বেশি সৌরভ সুগন্ধিময়। সেই বৃক্ষের শাখা ভেজা মণিমুক্তা দ্বারা বানানো হয়েছে এবং সে বৃক্ষের শাখায় প্রশাখায় স্বর্ণ এবং জবরজদ পাথর খচিত রয়েছে। মলায়ে কায়নাত মলা মুশকিল কুশা আলিউল মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের ওই বৃক্ষের বর্ণনা করার পর সে বৃক্ষের ফল কারা বক্ষণ করবে, কারা খাবে সে সম্পর্কে তিনি বলেন, লা ইয়াকুলু মিনহা ইল্লা মান আকসারা মিনাস সালাতি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সে বৃক্ষের ফল শুধুমাত্র তারাই বক্ষণ করবে যারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অধিক দুরূদ শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি যারা অধিক দুরূদে পাক পাঠ করে, মলায়ে কায়নাত মলা মুশকিল কুশা আলিউল মুরতাজা শেরে খুদা করমাল্লাহু তাআলা ওয়াজহুল করিম যে বৃক্ষের বর্ণনা করেছেন, সুবহানাল্লাহ, ফল কেমন হবে, দেখতে কেমন হবে, সাইজে কেমন হবে, স্বাদ কেমন হবে সব কিছু তিনি বর্ণনা করেছেন এবং সে বৃক্ষের ফল কারা বক্ষণ করবে সেটিও বলে দিলেন। আর তারা যারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অধিক দুরূদ শরীফ পাঠ করে, সুবহানাল্লাহ, জান্নাতে কত সহজভাবে যাওয়ার মাধ্যম হচ্ছে দুরূদে পাক। ওয়া তো নিহায়াত সস্তা সওদা বেচ রহে হ্যায় জান্নাত কা হাম মুফলিস ক্যা মোল চুকায়ে আপনা হাতই খালি হ্যায়। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি অত্যন্ত চমৎকারভাবে তিনি বলেছেন। আসুন বরকতের জন্য একবার দুরুদে পাক পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি ধারাবাহিকভাবে আপনারা দেখে আসতেছেন। আজকেও ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনাদের প্রশ্ন নিয়ে এই অনুষ্ঠানকে আমরা সাজিয়েছি এবং দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি সাহেব আজকে আপনাদের প্রশ্নের উত্তর প্রদান করবেন। যে সকল আশিকানে রাসূল এই অনুষ্ঠান দেখছেন, অনুরোধ করব, টিভি স্ক্রিনে নাম্বার চালানো হচ্ছে, আপনারা আমাদেরকে ফোন করুন, এসএমএস করুন এবং আপনাদের ওই সকল বিষয় যা জানা অত্যন্ত জরুরি, শরীয়তের বিভিন্ন বিধিবিধান জানার জন্য আমাদেরকে অবশ্যই কল করবেন। ইনশাআল্লাহ বিভিন্ন সময়ে আপনাদের প্রশ্নের উত্তর প্রদান করার চেষ্টা করা হবে। আজকেও ইনশাআল্লাহ দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি সাহেব আমাদের সাথে রয়েছেন। যাব সর্বপ্রথম আপনাদের প্রশ্ন শুনব যে আজকে কোন ইসলামী ভাই কোথায় থেকে আমাদেরকে কোন বিষয়ে প্রশ্ন করেছেন। জি, প্রশ্ন চালিয়ে দিন।
আমি মুফতি সাহেবের কাছে জানতে চাইতেছি যে কোরবানি করার সুন্নত নিয়ম কি?
জি মুফতি সাহেব, কোরবানি করার সুন্নত পদ্ধতি কি একটু জানিয়ে দিলে ভালো হয়। অনেকে কোরবানি করে কিন্তু ইচ্ছেও থাকে যে কোরবানি করব, সুন্নত মোতাবিক যদি হয় তাহলে আরও আনন্দিত হয় আশিকানে রাসূল, তো একটু পদ্ধতি বলে দিলে ভালো হয় আমাদের জন্য। জি মুফতি সাহেব,
কুরবানি বলা হয় যে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট প্রাণী আল্লাহর সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে, নৈকট্য লাভের উদ্দেশ্যে কুরবানি করা, খে কুরবানি বলা হয়। আর কুরবানিতে প্রকাশ্যে এমন কিছু বিষয় রয়েছে যে আমাদেরকে হাদিসে পাকে এটার তালিম দেওয়া হয়েছে যে পশু যখন ক্রয় করবে তো সেটা কেনার ক্ষেত্র সতর্কতার সাথে কিনতে হবে, যাতে এমন কোনো প্রাণী কিনা যাবে না যার কারণে কুরবানির মধ্যে কোনো ত্রুটি হয় অথবা কুরবানি না হয়। এজন্য সমস্ত ধরনের দোষ ত্রুটি থেকে মুক্ত প্রাণী আমরা কেনার জন্য প্রচেষ্টা চালাই, আর এমন করাটাই উচিত। অতঃপর যখন পশু চলে আসে এখন জবাই করার পালা, তো সুন্নত পদ্ধতি জবাই করার ক্ষেত্রে এই নিয়মগুলো বর্ণনা করা হয়েছে যে যিনি জবাইকারী হবেন আর পশু এগুলোর মুখ কিবলার দিকে হবে, এগুলোর মুখ কিবলার দিকে হবে। তো এই কথা মনে রাখবেন, যখন আপনি পশুকে জবাই করার জন্য কিবলার দিকে ফিরিয়ে দিবেন তো সে সময় কিবলা দ্বারা উদ্দেশ্য হলো এটি যে যেই জায়গায় ছুরি চালানো হবে সেই জায়গা কিবলার দিকে থাকবে। সাধারণ ক্ষেত্রে তার চেহারা মুখ পেছনের দিকে ফিরিয়ে দেওয়া হয়, কিন্তু যেখানে ছুরি চালানো হবে সেটা কিবলার দিকে থাকবে, এটা মূল পদ্ধতি, সুন্নতি পদ্ধতি। তো তার মধ্যে এই স্বীকৃত নিয়ম চলে আসবে। যখন জবাই করে নে তখন প্রশ্ন আসে কিভাবে সেগুলো বণ্টন করবে এই বিষয়ে। তো মাংসের মধ্যে মুস্তাহাব পদ্ধতি হল যেখানে মানুষ এক অংশ নিজের ঘরের জন্য রাখবে, এক অংশ আত্মীয়দেরকে দিবে আর একটি অংশ গরিবদের মাঝে বণ্টন করে দিবে। এই মুস্তাহাব হুকুম অনুযায়ী সে আমল করবে। আর হাদিসে পাকে আমাদেরকে এই কথা ইরশাদ করে দেওয়া হয়েছে যে খাও, সংরক্ষণ করে নাও অথবা নেকি অর্জন করো। অর্থাৎ মানুষ সাদকা করে নেকি অর্জন করবে, সংরক্ষণ করে নিবে, যদি কেউ রাখতেও চায় নিষেধ নেই। প্রারম্ভিক কুরবানিতে নিষেধ ছিল, এখন এটার নিষেধ নেই। এখন হুকুম হলো এটি যে এগুলোকে আপনি রাখতেও পারেন, খান, রাখুন, সাওয়াব অর্জন করুন, এটি অধিক উত্তম। কুরবানির দিনসমূহে এমন অনেক মানুষ যারা এক ধরনের অপেক্ষমান থাকে আর পুরো বছরই অপেক্ষায় থাকে, এমন মানুষদেরও বিশেষ করে খেয়াল রাখুন। তো তাদেরকে যখন খাওয়াব দিব তো এগুলোর উপর ইনশাআল্লাহ সাওয়াবও আল্লাহর পক্ষ থেকে নসিব হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যখন জিজ্ঞেস করা হলো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি কি, তিনি ইরশাদ করলেন সুন্নাতু আবাকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা জাদ্দ আমজাদ ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবীগণ আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ামা লানা ফিহা, এই কুরবানির মধ্যে আমাদের জন্য কি রয়েছে? তো ইরশাদ করলেন প্রত্যেক পশমের বিনিময়ে নেকি রয়েছে, প্রত্যেক পশমের বিনিময়ে নেকি। তো ইরশাদ করা হলো উট, উটের বিনিময়েও নেকি, উটের পরিবর্তে অর্থাৎ তার প্রত্যেকটি পশমের বিনিময়েও আল্লাহ নেকি দান করবেন। অত্যন্ত আন্তরিকতার সাথে কুরবানি করার জন্য আমাদেরকে হুকুম দিয়েছেন, এভাবেই করা উচিত।
আনন্দে চিত্তে কুরবানি করা উচিত, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সন্তুষ্টির জন্য আমরা যেন কুরবানি করব, এবং কুরবানি যে পদ্ধতি মুফতি সাহেব আমাদেরকে বলেছেন সেটার উপর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যাব দ্বিতীয় প্রশ্নের দিকে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি ভাই,
ডাঙ্গুস থেকে বলছি। মুফতি সাহেবের কাছ থেকে জানতে চাচ্ছি দম কি কারণে দিতে হয়?
জি মুফতি সাহেব, দম কি কারণে দেয়া হয়? অনেকে হজে যায়, হজে যাওয়ার পর দম শব্দ যখন শুনে তখন অনেকে আশ্চর্যিত হয়ে যায়, দম বলতে কি আর কি কারণে দেয়া হয় একটু বিস্তারিত বললে ভালো হয়। জি মুফতি সাহেব,
হজের মধ্যে এমন অনেক আহকাম রয়েছে যে যেগুলো খেয়াল করা ওয়াজিব হয়ে থাকে, তো ওয়াজিবের মধ্যে কতটুকু পরিমাণ ছেড়ে দিলে তো তার উপর দম আবশ্যিক হবে। দম কাকে বলা হয়? দম বলা হয় একটি ছাগল কিংবা ছাগি অথবা দুম্বা ভেড়া ইত্যাদি, এটা তাকে সদকা করতে হবে, এটা তাকে বণ্টন করতে হবে, আর এটা সেখানেই জবাই হয় এবং সেখানেই এটার সব কিছু হেরেমের মধ্যে এটাকে বণ্টন করতে হয়, তো এটাকে একটি দম বলা হয়, একটি দম অর্থাৎ একটি ছাগল কিংবা একটি ছাগি। তো এটা ওয়াজিব তরক করার কারণে অনেক সময় এমন কাজ যেগুলো এহরাম অবস্থায় হারাম হয়ে থাকে, যদি মানুষ সেগুলোর মধ্যে পড়ে যায় তো কখনো দম আবশ্যিক হয়, কখনো কাফফারা আবশ্যিক হয়। অর্থাৎ একটি সাদকা ইফিতার এটা কাফফারা হিসেবে। এখন সেখানে কতগুলো কাফফারা রয়েছে যার কারণে এই সাদকা আবশ্যিক হয়, অর্থাৎ সেটাকে সাদকা বলা হবে। আর সে সাদকায়ে ফিতরের পরিমাণ 2 কিলো আটার সমপরিমাণ মূল্য এটা সাদকা করতে হবে। তো সাদকায়ে ফিতর যদি হজের মধ্যে কারো সাদকায়ে ফিতর আবশ্যিক হয়ে পড়ে, কেননা অনেক আমল এমন যা হুকুমের বিবেচনায় তাকে নিষেধ করে দেওয়া হয়েছে, যে চুল কাটা এবং অন্যান্য বিষয়, এমন অনেক বিষয় যেগুলোর উপর সাদকা আবশ্যিক হয়ে পড়ে। তো এখন সে সাদকা কি করবে? এখন চাই সে মক্কার মধ্যে সাদকা দিক, অথবা সে নিজের দেশের মধ্যে ওই সাদকা আদায় করে, তো এটারও অনুমতি শরীয়তে মজুদ রয়েছে। তো দম ছাগল ছাগির সাদকা সাদকায়ে ফিতরের মতো। আরেকটি হলো ওয়াদানা, যে যদি কারো এমন বড় অপরাধ সংগঠিত হয়েছে অথপর, তখন তার ক্ষেত্রে বড় পানি, সার, গাবি এবং উট ইত্যাদি এগুলো কাফফারা হিসেবে আবশ্যিক হতে পারে। তো এই জন্য দর্শকবৃন্দ, এই বিষয়গুলো সম্পর্কে জেনে নেওয়া এটা জরুরি, যে কোন জায়গায় দম দিতে হবে, কোথায় সাদকা দিতে হবে, কোথায় বদনার দিকে রুজু হতে হবে, অর্থাৎ বড় প্রাণীর সাদকা করা আবশ্যিক হয়ে যাবে। আর যে প্রাণীটি জবাই করা হয় সেটা হেরামের হুদুদের মধ্যে জবাই করা হয়, আর এখানে তার সে বন্টনের ধারাবাহিকতা করতে হবে।
দম সম্পর্কে আমরা শুনেছি হজে, হজ করার পূর্বে হজের মাসআলা মাসাইল শেখা অত্যন্ত জরুরি। না জানার কারণে দেখা যায় দম আবশ্যক হয়ে যায়, কিন্তু মাসলা না জানার কারণে আমরা দম সেখানে আদায় করতে পারি না। তো এই জন্য হজে যাওয়ার পূর্বে হজের মাসলা মাসাইল শিখে নেওয়া অত্যন্ত জরুরি। পূর্বেও বলেছি, আজকেও বলবো, যারা হজে গিয়েছেন বা যারা যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, অর্থাৎ আগামী বছর যারা যাবেন, তাদেরকে বলবো গোটা বছর আপনি রাফিকুল হারামাইন যা স্ক্রিনে দেখানো হচ্ছে এই কিতাবটি অবশ্যই আপনারা অধ্যয়ন করে নিন। আলহামদুলিল্লাহ, কিবলা শেখে তারিকাত আমির আহলে সুন্নাত দাওয়াতে ইসলামের প্রতিষ্ঠাতা হাজাতুল আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আতার কাদেরী রাজাভি দামত বরকাতুমুল আলিয়া হজ সম্পর্কে অত্যন্ত চমৎকার একটি কিতাব লিখেছেন, যা প্রত্যেক হাজির হাতে থাকা অত্যন্ত জরুরি। যাবার পূর্বে একবার অধ্যয়ন করে নিন, ইনশাআল্লাহ আগামী বছর যখন আপনি যাবেন হজ করা আপনার জন্য ইজি হবে এবং হজের মাসলা মাসাইল আপনার জানা অত্যন্ত সহজ হয়ে যাবে এই কিতাব যদি আমরা অধ্যয়ন করি। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন হচ্ছে, মেয়েদের ইহরামের কাপড় কি ধরনের হওয়া চাই?
জি মুফতি সাহেব, মেয়ে মহিলা যারা, এদের ইহরামের কাপড় অন্য কোনো কাপড় নাকি স্বাভাবিক, কি বলবেন এই বিষয়ে?
মহিলাদের ইহরামের কাপড় কোনোভাবে খাস নয়, নির্দিষ্ট নয়, বাস যেই ধরনের কাপড়ই তারা পরবে আর তার জন্য প্রকাশ্যে মহিলাদের তাদের চেহারার টিকলি এটা ইহরামের মধ্যে ঢাকা এটা নিষেধ রয়েছে, এটার অনুমতি নেই। তো তারা চেহারার টিকলিকে প্রকাশ করবে, তো এটা ছাড়া বাকিগুলো তাদের জন্য সতর। নিজের চুলগুলোকে ঢেকে ফেলা, মুখমণ্ডল ঢেকে ফেলা, তো সে নিজেকে এমন ঢিলাডালা, যে কোনো কাপড় হোক, পোশাক হোক, আর উত্তম হলো এটি, পর্দা করার জন্য নিজের বুরকা ইত্যাদি এগুলো পরে নিবে, আপন চেহারার যে টিকলি রয়েছে সেটাকে তিনি, সেটাকে মহিলারা খোলা রাখবে। আর তার জন্য এমন ক্যাপ পাওয়া যায়, যদি তারা সেই ক্যাপ নিয়ে নেয় যাতে সাধারণভাবে রোদ থেকে বাঁচা যায়, আর সেই ক্যাপের সামনের অংশ কিছুটা এই ধরনের কাপড় দেওয়া হয় যাতে মহিলা যদি হেরাম অবস্থায় নিজের চেহারা যদি মানুষের কাছ থেকে লুকোতেও চায়, তো এটা একটা পদ্ধতি মজুদ রয়েছে। আর এটার মাধ্যমে এটা হবে যে চেহারা না মুখের সাথে লাগাবে, আর সামনে থেকে এমন ঢাল হয়ে যাবে যে নিজের চেহারার সাথে লাগবেও না এবং ঢাকা থাকবে। এমনও হতে পারে তিনি এমন কোনো খাস কিতাব অথবা এমন কোনো খাতা যেভাবে এটি রয়েছে আর এটার মাধ্যমে নিজের চেহারাকে গোপন করে নিল, কিন্তু নিজের চেহারার মধ্যে এই খাতাটি লাগানো অথবা এমন কোনো কাপড়কে লাগানো যা তার জন্য জায়েজ হবে না। এটা ছাড়া নিজের সমস্ত শরীরকে ঢেকে রাখা, তো এটার মধ্যে নিজের কাপড়কে তিনি এমনভাবে পরবেন, কাপড় ঢিলে ডালা হবে, বোরকা যেভাবে মহিলারা সাধারণভাবে বোরকা পরিধান করে, তো মহিলাদের জন্য আলাদা কোনো কাপড় নেই। যেমনটা মানুষ মনে করে যে পুরুষের জন্য দুটা চাদর রয়েছে, তো মহিলাদের জন্য এমন কিছু হবে এমনটা নয়, মহিলাদের জন্য আলাদা কিছুই নেই। যেগুলো সাধারণ দৈনন্দিন কাপড়, যেগুলো সতর্কে গোপন রাখতে পারে, যেটার মাধ্যমে পর্দা করাটা পরিপূর্ণ হয়, সে কাপড়টি তিনি পরে উমরা অন্যান্য বিষয়াদি করতে পারেন।
মহিলাদের স্বাভাবিক যে পোশাক সেটাই হচ্ছে এহরাম। মুফতি সাহেব বিস্তারিত আমাদেরকে বলে দিয়েছেন। যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ নিজামউদ্দিন। মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন হলো, মানতের কুরবানি কি ঈদুল আজহার কুরবানির সাথে ভাগে দেওয়া যাবে?
অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছেন জি মুফতি সাহেব, এ বিষয়ে কি বলবেন?
জি হ্যাঁ, যদি কার উপর মান্নতের কুরবানিও থাকে তো সে মান্নতের অংশ সে কুরবানির পশুর মধ্যে সে অংশ রাখতে পারে, সংযুক্ত করতে পারে।
সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যিনি প্রশ্ন করেছেন আশা রাখি আপনি নিজের উত্তর শুনে নিয়েছেন। জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ থেকে যারা উমরা বা হজে যাবে তারা কোন স্থান থেকে এহরাম বাঁধবে?
জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে?
বেসিক তো সেই নির্দিষ্ট মিকাতই রয়েছে যেগুলোর আগে আগে সে এহরাম বাঁধা জরুরি, অর্থাৎ এহরাম বেঁধে নিবে, নিয়ত করে নিবে, তালবিয়াও পাঠ করবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এখন এমন হলে ঘর থেকে বের হওয়ার সময় অনেক মানুষ এহরাম পরিধান করে ফেলে, কোনো নিষেধাজ্ঞা নেই যদি ঘর থেকেও কোনো ব্যক্তি এহরাম পরিধান করে, কিন্তু নিয়ত করবে না। অনুরূপভাবে কিছু মানুষ এয়ারপোর্টে গিয়ে এহরাম বাঁধে, তো নিয়ত এখন তিনিও করবেন না। দুরাখাত নফল আপনারা পড়ুন, এহরামের যে দুরাখাত নফল পড়তে হয় সেটাও পড়ে নিন। যখন আপনারা জাহাজে বসবেন তো সেই সময় আপনারা নিয়ত করুন যে এখন আমি এহরামের নিয়ত, উমরার নিয়ত, হজের নিয়ত কিংবা উমরার নিয়ত, যেটাই হোক না কেন, আল্লাহর সন্তুষ্টির জন্য উমরার এহরাম বেঁধেছি, হজের এহরাম বেঁধেছি, হে আল্লাহ আমার জন্য এই কাজ সহজ করে দিন। তো এইভাবে আপনার নিয়ত পরিপূর্ণ করে নিন। যদি আরবি ভাষায় এটা থাকে তো বাংলা ভাষায় এটার অনুবাদ, এটা জানা এবং এটা বোঝা উত্তম হলো। এটি আপনি আপনার মাতৃভাষাতেও পড়ে নিন। আরবি ভাষায় যদিও বা আপনি সে কালিমাগুলো পাঠ করেছেন, এখন আপনি মাতৃভাষার মাধ্যমেও সেগুলো পুনরায় পড়ুন।
মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার। এবং মুফতি সাহেব যখন উত্তর প্রদান করছিলেন তো মিনা, আরাফাত, মুজদালিফার সে মনোরম দৃশ্য মনে হয় চোখের সামনে ভেসে উঠল। মাশাআল্লাহ, আশিকানে রাসূল, আশিকানে হজ, তারা 7, 8, 9, 10, বিশেষ করে 7টি জিলহজ, 8টি জিলহজ, 9 জিলহজ, এটা অত্যন্ত মোবারক দিন, প্রতিটা দিন মোবারক। তবে হাজিদের জন্য গুরুত্বপূর্ণ দিন, মিনাতে অবস্থান করতে হয় সুন্নাতে মোবারকা, আরাফাতের ময়দানে, মুজদালিফাতে রাত অতিবাহিত করতে হয়। আল্লাহ তাআলা সেই মনোরম দৃশ্য আমাদেরকে বারবার দেখার তৌফিক দান করুক, এবং আরাফাত, মুজদালিফায়, মিনাতে যেন আমরা অবস্থান করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই,
আমার নাম আব্দুল মুত্তালিব। মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন হচ্ছে, কুরবানির সাথে যদি কেউ বিয়ের জন্য বা অন্য কোনো অনুষ্ঠানের জন্য অংশ রাখতে চায় তাহলে সে কি রাখতে পারবে? তাতে কুরবানিতে কোনো সমস্যা হবে কি না, এই বিষয়টা জানার ছিল।
জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে?
কুরবানির পশুর মধ্যে বিয়ের জন্য তো অংশ রাখা যায় না, অবশ্য অংশ তো কুরবানির জন্য রাখবে, তাতে যে মাংস পাওয়া যাবে তা চাই আপনি বিয়েতে ব্যবহার করুন, চাই আপনি অন্য কোথাও লাগান, এটা আপনার ইখতিয়ার। শরীয়তে মুতাহারার পক্ষ থেকে আপনাকে কোনো নিষেধ নেই যে বিয়ের জন্য আপনি আলাদা মাংস কিনুন। যদি আপনি নফলি কুরবানির জন্য এগুলোকে অন্তর্ভুক্ত করেন, এক কুরবানি, দুই কুরবানি, তিন কুরবানি, নফলি কুরবানির জন্য আপনি পুরো পশুটিকে জবাই করে দিলেন নফলি কুরবানির জন্য, এবং তার মধ্যে যে মাংস হলো তো সেগুলো যদি আপনি সংরক্ষণ করে রাখেন দাওয়াতে ব্যবহার করার জন্য, বিয়েতে ব্যবহার করার জন্য, পবিত্র শরীয়তের মধ্যে এটার অনুমতি মজুদ রয়েছে।
কুরবানির পরে যাদের বিয়ে রয়েছে একটি সুযোগ পেয়ে গিয়েছেন, মুফতি সাহেব বলেছেন যে কুরবানির গোশত যদি বিয়ের অনুষ্ঠানে রান্নার মধ্যে যদি ব্যবহার করা হয় কোনো অসুবিধা নেই, খেতে পারেন এবং কুরবানির গোশত দিয়ে নিজের বিয়েও করাতে পারেন। তবে কুরবানি যা মুফতি সাহেব বললেন যে কুরবানির পশুতে বিয়ের কোনো অংশ যেন না থাকে, কিন্তু কুরবানিকৃত পশুর যে গোশত তা দিয়ে বিয়ের অনুষ্ঠানে রান্না করতে পারবেন, কোনো অসুবিধা নেই, খেতেও কোনো অসুবিধা নেই। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার একটি প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুফতি সাহেব, যেহেতু সময় একেবারে শেষের দিকে, আমি একটি প্রশ্ন করব, এরপরে বিদায় নিব। সেটি হচ্ছে, মৃত ব্যক্তি যদি কুরবানির ওসিয়ত না করে, মৃত ব্যক্তি যদি কুরবানির ওসিয়ত না করে, তবে কি তার পক্ষ থেকে কুরবানি করা যাবে? কি বলেন এই বিষয়ে মুফতি সাহেব?
মরহুম যদি কুরবানির জন্য খাস ওয়াসিয়ত না করে, তিনি মারা গেলেন, কোনো খাস ওয়াসিয়ত করে যাননি, এখন যদি আমরা তার পক্ষ থেকে করতে চাই তাহলে কুরবানি করতে পারি, এতে শরীয়তের পক্ষ থেকে কোনো ধরনের কোনো নিষেধাজ্ঞা নেই, বরং এটা তার জন্য ইসালে সওয়াব, অনেক ভালো কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের পক্ষ থেকে কুরবানি করেছেন। জি হ্যাঁ, আলে মোহাম্মদ এবং উম্মতে মোহাম্মদ সবার পক্ষ থেকে কুরবানি করেছেন। তো আজকে উম্মতের উচিত যে আপন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে সে কুরবানি করবে, যাকে আল্লাহ অনুগ্রহ করেছেন সে অবশ্যই এ ধরনের কুরবানি করবে, আর তার সওয়াব হুজুর আলাইহিস সালাতু ওয়াসাল্লামের বারেগাহে পেশ করবে। অনুরূপভাবে আপনি যদি আপনার মরহুমিনদের পক্ষ থেকেও করেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক তাদেরকে এটার পুরস্কার দান করবেন। তো অবশ্যই করা উচিত, যাদের কাছে সামর্থ্য রয়েছে তাদের অবশ্যই করা উচিত।
মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। বিশেষ করে এই উত্তরের মধ্যে একটি বিষয় ছিল, সেটি হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ উম্মতের নামে কুরবানি করে গিয়েছেন। সুবহানাল্লাহ, উম্মতের মধ্যে আমরা অনেকে গরিব যারা কুরবানি করার সামর্থ্য রাখে না, কত সৌভাগ্য আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল উম্মতের নামে তিনি কুরবানি করে গিয়েছেন। আলহামদুলিল্লাহ, এমন দয়াল নবী আমরা পেয়েছি যিনি কুরবানিতেও উম্মতকে ভুলেননি। তো আমরা কেন নবীকে ভুলে যাব? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা যেন আমাদের অন্তরে থাকে, এবং যাদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সামর্থ্য দিয়েছেন নিজ টাকা দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জন্য একটি কুরবানির পশু এনে যেন আমরা কুরবানি করি। এবং আলা হযরত রহমতুল্লাহ তাআলা লে তো উৎসাহ প্রদান করেছেন, এবং ওনার আমলও ছিল যে একটি কুরবানি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে গোটা পশু তিনি কুরবানি করতেন, এবং সেই কুরবানিকৃত পশুর গোস্ত যারা আলে রসুল, যারা সৈয়দজাদা, তাদের দরবারে আলা হযরত রহমতুল্লাহ তাআলা লে হাদিয়া স্বরূপ প্রদান করতেন। মাশাআল্লাহ, আলা হযরতের ইশকে রসুল মারহাবা। তাই অনুরোধ করব, যারাই এই অনুষ্ঠান দেখছেন, আল্লাহ তাআলা আপনাদেরকেও সামর্থ্য দিয়েছেন কুরবানি করবেন, যদি সম্ভব হয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে গোটা একটা পশু যদি আমরা কুরবানি করি, এবং সেটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, যারা যারা আলে রসুল অনেক গরিব থাকেন, তারা কারো কাছে চাইতেও পারে না, সৎকাও নিতে পারে না, কমপক্ষে তাদের দরবারের জন্য আমরা হাদিয়া স্বরূপ প্রদান করি। আমাদের আমির আইলে সুন্নাত দামত বরকাতুমুল্লাহ আলিয়া প্রতি বছর কুরবানির মৌসুমে এই জেহেন, এই চিন্তাধারা দিয়ে থাকেন, যারা সৈয়দজাদা আলে রসুল তাদেরকে যেন আমরা কুরবানিকৃত পশুর গোস্ত যেন হাদিয়া স্বরূপ, যদি সম্ভব হয় গোটা একটি কুরবানি পশু যেন আমরা তাদেরকে হাদিয়া স্বরূপ যেন প্রদান করি, উপহার স্বরূপ যেন প্রদান করি, যাতে করে তাদেরও মন খুশি হয়। তাদের নানা জানের ওসিলায় কিন্তু সব কিছু নেমাত আমরা পেয়েছি, কিয়ামত পর্যন্ত পাবো। তো যাদের সৎকায় আমাদের এই সকল নিয়ামত রয়েছে, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ ধরে যদি আমরা খেদমত করি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় দুনিয়াতেও পাচ্ছি, আখেরাতেও পাবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার দৃষ্টি যদি হয়ে যায় যে আমার বংশধর আমার আলের প্রতি দয়া করেছে, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই, এমনি তো আমাদের উপর দয়া রয়েছে, আরও তার দয়া আমাদের উপর হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, প্রশ্ন জ্ঞানের চাবি অনুষ্ঠানের সময় শেষ হয়েছে। যারা এই অনুষ্ঠান দেখেছেন, আমাদেরকে প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো সুস্থ রাখুক। দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদের সকলকে বারবার হজ্জে বাইতুল্লাহ, জিয়ারতে মদিনায়ে মুনাওয়ারা নসিব করুক। আমিন। বিজাহিন নবিগিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।